ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বিন হিউসেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের সমীক্ষার খসড়াতে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয় যে বাদুর থেকে মনুষ্যদের সংক্রমণ ছড়িয়েছে অন্য এক প্রাণীর মাধ্যমে। দি অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, যৌথ তদন্তে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ল্যাব থেকে মনুষ্যদের আসার সম্ভাবনা একেবারেই নেই। সমীক্ষায় প্রমাণিত হয়েছে যে মিং বা বেড়াল এই ভাইরাসে আক্রান্ত হতে পারে, তাই এই দুটি প্রাণী এই ভাইরাসও বহন করতে সক্ষম। WHO-র পর্যবেক্ষক দল এবছরের শুরুতে উহান সফরের পর বিশেষজ্ঞরা এই মতামত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের টিকা কর্মসূচি সফলভাবে এগিয়ে চললেও প্রতিদিনের সংক্রমণের হার উচ্চ রয়েছে। হোয়াইট হাউস এবং প্রেসিডেন্ট বাইডেনের শীর্ষ স্বাস্থ্য পরামর্শদাতা ডক্টর ফৌজি রবিবার উদ্বেগ প্রকাশ করে বলেন, কতিপয় রাজ্যে সময়ের আগেই নিষেধাজ্ঞা তুলে নেবার এটা তার পরিণাম হতে পারে। তিনি তৃতীয় সংক্রমণ দেখা দেওয়ার সম্ভাবনার কথাও ব্যক্ত করেন। প্রেসিডেন্ট বাইডেন হতাশা ব্যক্ত করে বলেন, যেহেতু জনগণ কথা মানছেন না তাই আমরা ঊর্ধ্বগতি আবারও দেখছি। এটা দুঃখজনক, কারণ আমরা এতটা সফল হয়েও আবারও পিছনে ফিরে যাচ্ছি। আমাদের কষ্টার্জিত ফলাফলে বিফলে যেতে চলেছে। যুক্তরাষ্ট্রে বিগত কয়েকদিনে আনুমানিক 60,000 নতুন সংক্রমণ রেকর্ড করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকন বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার কথিত অশুভ কর্মকাণ্ডের জন্য রাশিয়াকে মূল্য দিতে হবে এবং এর পরিণাম হতে পারে ভয়াবহ। তিনি আরো বলেন, পশ্চিমের বিরুদ্ধে ক্রেমলিনকে দোষী সাব্যস্ত করতে আমাদের মিলিত প্রতিশ্রুতি ফলপ্রসূ হবে। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকন বলেন, মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করা হচ্ছে। অন্যান্য নেটভুক্ত দেশগুলির সঙ্গে সলা পরামর্শের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার মিয়ানমারে 100 জনের মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হলে নিরাপত্তা বাহিনী তা লক্ষ্য করে গুলি চালায়। বাগো শহরে গুলি চালানো হলে শোকার্ত জনগণ ভয়ে পালাতে থাকেন। তাৎক্ষণিকভাবে কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। বিশ্বের বহু দেশের প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রীরা যুদ্ধবন্দীর সামরিক শাসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশে করোনা পরিস্থিতি সামাল দিতে আংশিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিস্তারিত শোনাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টে।
করোনা সংক্রমণ রুখতে আংশিক লকডাউনের পথ বেছে নিল বাংলাদেশ। সরকারি এক প্রজ্ঞাপনে এ সম্পর্কে 18 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দিয়ে পরিচালনা করতে হবে। সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সহ যেকোনো উপলক্ষে জনসমাগম সীমিত থাকবে। মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। পর্যটন, বিনোদন কেন্দ্র ও সিনেমা হলে জনসমাগম নিষিদ্ধ করা হবে। কোনো মেলার আয়োজন করে উৎসাহিত করা হবে না। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালাতে হবে। ধারণ ক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে। সংক্রমণের ঝুঁকি বিবেচনায় আন্তঃজেলা যান চলাচল সীমিত করা হবে। প্রয়োজনে বন্ধ থাকার কথাও বলা হয়েছে। বিদেশ ফেরত যাত্রীদের 14 দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। কওমি মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রয়োজন ছাড়া রাত 10টার পর যাতে কেউ ব্যান না হন তা নিয়ন্ত্রণ করা হবে। সভা, সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজন করতে হবে। হোটেল, রেস্তোরাঁয় নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ধারণ ক্ষমতার অর্ধেক মানুষ হোটেল, রেস্তোরাঁয় প্রবেশ করতে পারবেন। কর্মক্ষেত্রে প্রবেশ ও অবস্থানের পুরোটা সময় বাধ্যতামূলকভাবে মাস্ক পরে থাকতে হবে। ওদিকে করোনা ভাইরাসের চোখ রাঙ্গানি অতীতের সব রেকর্ড ভেঙেছে। গত 24 ঘন্টায় 5,181 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর আগে একদিনে এত রোগী শনাক্ত হননি। মৃত্যুর সংখ্যাও বেড়েছে, গত 24 ঘন্টায় 45 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। গত জুন জুলাই মাসে করোনার সংক্রমণ চূড়ায় পৌঁছেছিল, সে সময় প্রতিদিন গড়ে 3-4 হাজার রোগী শনাক্ত হতেন। করোনা মহামারী নিয়ন্ত্রণে গত 7 ফেব্রুয়ারি থেকে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 3 কোটি ডোজ টিকা আসার কথা রয়েছে। প্রতি মাসে 50 লাখ ডোজ টিকা সরবরাহের কথা থাকলেও এ পর্যন্ত এসেছে মাত্র 70 লাখ ডোজ। 32 লাখ ডোজ এসেছে ভারত সরকারের উপহার হিসেবে। গত সপ্তাহে সেরাম ইনস্টিটিউট রপ্তানি বন্ধ থাকার কথা জানিয়েছে। এ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, আমরা অপেক্ষায় আছি, সময় মতো না পেলে আমরা বিকল্প পথে যাব। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে বসে শুরু করলেন নন্দীগ্রাম থেকে তাঁর নির্বাচনী শোভাযাত্রা। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি প্রতিবেদন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে তাঁর নতুন নির্বাচন কেন্দ্র নন্দীগ্রামে এক বিশাল শোভাযাত্রা করেছেন। 8 কিলোমিটার দীর্ঘ ওই মিছিলের পূর্বভাগে ছিলেন হুইল চেয়ারে বসা মমতা বন্দ্যোপাধ্যায়, পায়ে প্লাস্টার করা। এই নন্দীগ্রামেই আহত হওয়ার পর তিনি বলেছিলেন পায়ের ব্যথা তাকে দমিয়ে রাখতে পারবে না। গতকাল তিনি এক জনসভায় নন্দীগ্রামে তার এককালে ঘনিষ্ঠ অধুনা প্রবল প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে প্রচণ্ড সাড়া জাগিয়ে দিয়েছেন। আজ সোমবার শোভাযাত্রার পর মমতা একটি জনসভা করেন, তার কয়েক ঘণ্টা পরে আরও একটি জনসভা করেন তিনি। আগামীকাল মঙ্গলবার নন্দীগ্রামে ভোটের প্রচার শেষ করে দিতে হবে। বৃহস্পতিবার সকাল থেকে সেখানে ভোট গ্রহণ। সারা রাজ্যে শুধু নয়, সারা দেশে এখন সকলের চোখ নন্দীগ্রামের দিকে। কি হয় ভাব। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নন্দীগ্রামে জনসভা করতে আসতে পারেন কথা রয়েছে। 1 এপ্রিল পর্যন্ত মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে ঘাঁটি করে থাকবেন ঠিক করে রেখেছেন। শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন 50,000 ভোটে মমতাকে হারাবেন। মমতাও চ্যালেঞ্জ নিয়ে শুধু ওই একটি কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন, সুতরাং এই ভোটের ফল নিয়ে টানটান উত্তেজনা কৌতূহল বিরাজ করছে। 2 মের আগে যা জানা যাবে না। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। মিশরে উদ্ধারকারী দল অবশেষে সোমবার আংশিকভাবে এভারগ্রিন জাহাজ থেকে ভাসাতে সক্ষম হয়েছেন, তবে কখন এটি তার যাত্রা শুরু করবে তা এখনো জানানো হয়নি। জাহাজটির তলভাগ এবং স্থান পরীক্ষা করে দেখা হচ্ছে। সুয়েজ কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওসামা রবি জানান, শক্তিশালী টাগবোটের সাহায্যে জাহাজটির স্টান পার থেকে 4 মিটার সরানো সম্ভব হলে জাহাজটি 80% সোজাসুজি অবস্থানে আসে। এখন জোয়ার এলে উদ্ধারকারী দল জাহাজটিকে খালের মধ্যভাগে এনে চলাচল উপযোগী করতে পারবেন। উত্তর কোরিয়া সোমবার জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে প্রস্তাবের লঙ্ঘন বলে ঘোষণা করে দ্বৈতমানের পরিচয় দিয়েছে। গত সপ্তাহে উত্তর কোরিয়া নতুন ধরনের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালে ওয়াশিংটনের অনুরোধে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপ কমিটি তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেয়। শুক্রবার কমিটি মিটিংয়ে যুক্তরাষ্ট্র অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ, বর্তমান নিষেধাজ্ঞাগুলিকে আরও জোরদার করা এবং এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে লঙ্ঘন করেছে বলে তাকে ধিক্কার জানানোর প্রস্তাব আনে। উত্তরাঞ্চলে মোজাম্বিকের পালমায় সমন্বিত জিহাদি হামলায় কয়েক ডজন লোকের মৃত্যু হয়েছে। প্রতিরক্ষা দপ্তর হামলার 4 দিন পর রবিবার এই তথ্য প্রকাশ করে। এবং সোমালিয়ার জঙ্গি সংস্থা আশাবাবের নেতা জিবুতিতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও ফরাসি স্বার্থের বিরুদ্ধে আঘাত হানার নির্দেশ দিয়েছেন। প্রচারিত বার্তায় নেতা আহমেদ উমার আবু ওবায়দা জিবুতি নেতাদের দোষারোপ করে বলেন যে তারা দেশটিকে একটি সামরিক ঘাঁটিতে পরিণত করেছে, যেখান থেকেই তারা জেহাদিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। আবু উবাইদা বিশেষত তরুণ যোদ্ধাদের প্রতি আমেরিকান ও ফরাসি সেনাদের উৎখাত করতে, একাকী যুদ্ধ করতে শাহাদাত বরণ করার আহ্বান জানান। আবু উবাইদা আরো বলেন, তিনি ও তার দল জিবুতির তরুণদের সোমালিয়ায় আশ্রয় ও প্রশিক্ষণ দিতে প্রস্তুত রয়েছেন। যুক্তরাষ্ট্র আফ্রিকা কমান্ড সংক্ষেপে আফ্রিকমের মুখপাত্র কর্নেল ক্রিস্টোফার কার্নস বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের এই বিবৃতিকে গুরুত্বের সঙ্গে দেখছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন। ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেদিন আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
বহুদল বিএনপি সরকারের ভারত নীতি তীব্র সমালোচনা করেছে এবং বলেছে তাদের ভাষায় সরকার নতজানু পররাষ্ট্র নীতি গ্রহণ করেছে। হেফাজতে ইসলামের সাথে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের সাথে সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে, অন্য কোন পথে নয়, কিন্তু সরকার এতে ব্যর্থ হয়েছে।
সরকার এখন সম্পূর্ণভাবে
প্রমাণ করেছে যে তারা স্বাধীনতা বিরোধী। এই সরকার শুধু দেশের স্বাধীনতাই নয়, সার্বভৌমত্বকেও বিপন্ন করেছে। তিনি অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষে 6,500 জনকে আসামি করে মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। 3 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠিত হয়েছে। ঢাকায় বাইতুল মোকাররম সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা 600 জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
চট্টগ্রামে বিএনপি ডাকা সমাবেশকে কেন্দ্র করে পুলিশ এবং বিএনপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেল 4টার দিকে নগরীর কাজী দেউরি বিএনপি কার্যালয়ের সামনে সংগঠিত এই সংঘর্ষে পুলিশ অন্তত 10 জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এক পর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষুব্ধ কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং কয়েকটি রিক্সা ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে 15 জনকে আটক করে। বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম দাবি করেছেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি কার্যালয়ে সমাবেশ চলাকালে পুলিশ এই হামলা চালায় এবং লাঠিচার্জ করে। এদিকে নগর পুলিশের উপপুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান গণমাধ্যমকে বলেছেন, পুলিশকে লক্ষ্য করে বিএনপির কর্মীরা হঠাৎ করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
হাসান ফিরদৌসের আরেকটি রিপোর্ট শোনা যাক।
বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের সহিংসতার পেছনে ভিন্ন ষড়যন্ত্র আছে বলে মনে করেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর মধ্য দিয়ে সংগঠনটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করেছে বলে অভিমত তাদের।
বাংলাদেশ সরকারকে কঠোর হওয়া উচিত এবং বাংলাদেশ সরকারকে বোঝা উচিত যে এই শক্তিটা এই সরকার বা এই দলের কখনো মিত্র হবে না, কখনো স্বাধীন বাংলাদেশের পক্ষ হবে না। তাদেরকে 71 পরাজিত শক্তির মতোই তাদের সাথে আচরণ করা উচিত এবং তাদেরকে সেইভাবে চিহ্নিত করা উচিত।
আওয়ামী লীগ এদের নিয়ে কী ভাবছে এটা তো আমরা বুঝতে পারছি না। আওয়ামী লীগের নেতারাই বা কী ভাবছে, আমরা যেটা দেখতেছি এটা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে এই মৌলবাদীর উত্থান ঘটেছে।
মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি এটা মুক্তিযুদ্ধকে এবং স্বাধীনতা চ্যালেঞ্জ করার সময়।
হঠাৎ করে এমন উগ্রবাদের উত্থান দেশের জন্য সংকট ডেকে আনবে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এইভাবে সরকার যদি ঢিলেঢালাভাবে একটা মোকাবেলা করতে যায় তাহলে আমরা মনে করি দেশে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। সুতরাং সরকারকে এই ব্যাপারে আরো কঠোর হওয়া প্রয়োজন।
দিন ধরে এই সংগঠনটিকে নানাভাবে আশ্রয় প্রশ্রয় এবং লালন পালন করে এখন এটি একটি মহিলুহ হয়ে দাঁড়িয়েছে। এটি সরকার বিরোধী, সরকার এবং দেশ বিরোধী নানা কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, যেটি কিনা এখন কালো সাপ হিসেবে ছোবল মারার পর্যায়ে পৌঁছেছে।
বাংলাদেশের ভোটের রাজনীতির কারণে ধর্মীয় এই উগ্র সংগঠনটিকে প্রশ্রয় দেওয়ার কারণে তারা ক্রমশ হিংস্র হয়ে উঠছেন বলে মনে করেন নাগরিক আন্দোলনের নেতারা।
মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী যে দলটি সরকারে আছে তারা মুক্তিযুদ্ধের স্তম্ভগুলিকে ঠিক রাখার জন্য, মুক্তিযুদ্ধের অর্জনকে টিকিয়ে রাখার জন্য তাদের দায়িত্ব পালন না করে ক্রমাগতভাবে হেফাজতের সাথে আপোষ করে গেছে। শাপলা চত্বরের তাণ্ডবের পরে রেলওয়ের জমি, তাদেরকে প্লট দেওয়া, ফ্ল্যাট দেওয়া, হেলিকপ্টারে চড়ে নিয়ে যাওয়া, তাদের মাদ্রাসার সংস্কার না করে তাদেরকে দিয়ে মাদ্রাসার তাদের ডিগ্রি স্বীকৃতি দেওয়া, উপরন্তু তাদের প্রেসক্রিপশন অনুসারে আমাদের সিলেবাসকে চেঞ্জ করা, একজন কার্টুনিস্ট কার্টুন আঁকার জন্য গ্রেপ্তার হয়, একজন সংস্কৃতি কর্মী তার সংস্কৃতি কর্মকাণ্ডের জন্য গ্রেপ্তার হয়, একজন বাউল তার গান গাওয়ার জন্য গ্রেপ্তার হয়, মামুন সরকার যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ছুড়ে ফেলে দেওয়ার কথা বলে বঙ্গোপসাগরে তখন কিন্তু সে গ্রেপ্তার হয় না। বলাকা ভাস্কর্য শরণার্থী শুরু কম্প্রোমাইজ করা, সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্য শরণার্থী কম্প্রোমাইজ করা, একইভাবে মামুন সরকার গ্রামে গঞ্জে ওয়াজের নামে রাষ্ট্রদ্রোহী সাম্প্রদায়িক নারী বিদ্বেষী বক্তব্য ক্রমাগত দিয়ে যাচ্ছে এবং ক্রমাগতভাবে রাজনৈতিক কারণে তাদের সাথে আপোষ করে যাচ্ছে। সেই জন্য উদ্যত ফোনা এখন আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে আঘাত করছে।
উগ্র জঙ্গিবাদ দমনে সরকারকে আরো কঠোর হওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ অবস্থান দেখতে চান তারা। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
কলকাতা থেকে পরমাশিষ ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
সব দলই প্রতিশ্রুতি দিচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমবাসীকে শুদ্ধ স্বদেশী এনআরসি তৈরি করে দেবে, কিন্তু এনআরসি তৈরির আসল দায়িত্ব এনআরসি দপ্তরের, আর চূড়ান্ত এনআরসিকে গেজেট নোটিফিকেশন দিয়ে স্বীকৃতি দেওয়ার ভার রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া বা আরজিআই এর। এনআরসি দপ্তর এখনও তালিকা ছুটতে রিজেকশন লেটার পাঠাতে পারেনি। এই পরিস্থিতিতে এনআরসির কাজ চালানোর জন্য আরো অর্থ সাহায্যের আবেদন জানিয়েছিল রাজ্য সরকার, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আরজিআই। তাই 1600 কোটি টাকার এনআরসির ভবিষ্যৎ আরো অন্ধকারে। অসমে গত 2019 সালের 31 আগস্ট এনআরসি তথাকথিত চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এনআরসি দপ্তর অনতিবিলম্ব তালিকায় নাম না ওঠা 19 লক্ষাধিক মানুষকে বাদ পড়ার কারণ জানিয়ে রিজেকশন লেটার বা স্পিকিং অর্ডার পাঠাবে। তা হাতে পাওয়ার 120 দিনের মধ্যে নাগরিকত্বের প্রমাণ সহ হাজির হতে হবে ফরেনার্স ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে 500 করা হবে, কিন্তু 2 বছর পার হতে চলল এখনো রিজেকশন লেটার তৈরি হলো না। এনআরসির তালিকায় ঘোষিত ও সন্দেহভাজন বিদেশি প্রচুর নাম ঢুকেছে বলেও জানা গেছে। তাই সব জেলা শাসককে তালিকা নতুন করে যাচাই করে সন্দেহভাজনদের নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন এনআরসির কোয়ার্ডিনেটর হিতেশ দেব শর্মা। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ চলা প্রক্রিয়ায় আদালতের অনুমতি না নিয়ে চূড়ান্ত তালিকায় অদল বদল করার নির্দেশ দেওয়ায় বেশ কিছু সংগঠন সুপ্রিম কোর্টে নালিশও ঠুকেছে, ফলে চলছে মামলা। এদিকে এনআরসির জন্য আশা টাকাও শেষ। তাই ডেটা এন্ট্রি অপারেটর, সাধারণ কর্মী এবং তথ্য প্রযুক্তি কর্মীদের বেতন ভাতা আটকে রাজ্য সরকার 221 জন ফরেনার্স ট্রাইব্যুনাল সদস্য নিয়োগ করলেও রিজেকশন লেটারের অভাবে সেই সব ট্রাইব্যুনালের কাজ এখনো শুরু করেনি। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আসুন শুনি চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন। ভয়েস অফ আমেরিকার রিপোর্টের ভিত্তিতে তিনি এই রিপোর্টটি তৈরি করেছেন।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত অতিক্রম করে আসা অভিবাসন প্রত্যাশীদের মধ্যে আটককৃতদের মধ্যে রয়েছে 18,000 অভিভাবকহীন শিশু কিশোর। আর অভিবাসন বিষয়ক নানান সমস্যার মধ্যে এই বিষয়টি এখন বাইডেন প্রশাসনের প্রাথমিক মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সম্প্রতি অভিবাসীর সংখ্যা বাড়ার কারণ কি, এই প্রশ্নে এখন অনেকেই দায়ী করছেন প্রেসিডেন্ট জো বাইডেনকে। কেন, সে প্রশ্নেরও রয়েছে মিশ্র উত্তর। সম্প্রতি এবিসি নিউজ ইপসোস জরিপে জরিপকৃতদের মধ্যে 85% বলেছেন প্রেসিডেন্ট বাইডেন পরিস্থিতি যেভাবে মোকাবেলা করছেন তা সঠিক নয়। যদিও বাইডেন অভিবাসন প্রত্যাশীদের তাদের বাড়িতে থাকবার অনুরোধ করেছেন, অর্থাৎ যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা না করতে বলেছেন, তবুও সমালোচকরা বলছেন অভিবাসন সংক্রান্ত নীতিমালা পরিবর্তন করায় হাজার হাজার মানুষ বিপজ্জনক পথে যাত্রার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রে আসার স্বপ্নে। এছাড়া বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সীমানা প্রাচীরের পক্ষে ছিলেন তা বাতিল করেছেন এবং বলেছেন মানবিক অভিবাসন নীতির কথা। ট্রাম্প আমলেও গত এপ্রিলে অভিবাসীদের বড় প্রবাহ শুরু হয়েছিল, তবে বাইডেনের অধীনে সেই সংখ্যা অনেক বেড়েছে। উভয় দলের বেশ কিছু আইন প্রণেতা ইতিমধ্যেই নিজের চোখে সীমান্ত পরিস্থিতি দেখতে গিয়েছেন সেখানে। রিপাবলিকান ড্যান সালিভান বলেছেন,
আমার কাছে এটি ছিল অবাক করার মতো বিষয়। আমি মনে করি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে সেখানে গিয়ে নিজেদের চোখে সেখানকার অবস্থা দেখতে হবে। পরিস্থিতি মোকাবেলার জন্য তাৎক্ষণিকভাবে কিছু করা দরকার, কারণ এটি উন্মুক্ত সীমানা। সেখানে মানবিক ও স্বাস্থ্য সংকটও রয়েছে যা আমাদের সমাধান করা উচিত।
বাইডেন প্রশাসন বলছেন সীমান্ত উন্মুক্ত নয় এবং যারা আসার চেষ্টা করছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে সত্যিকার অর্থে বিপুল সংখ্যক অভিবাসীর আগমন ঘটেছে সীমান্তে। তারা রক্ষীদের সঙ্গে তর্কাতর্কি করছে, নানান যুক্তি খাড়া করছে, প্রতিদিনই তাদের সংখ্যা বেড়ে চলেছে। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক কেট বেডিংফিল্ড বলেন,
এটি প্রশাসনের নীতি বা অন্য প্রশাসনের নীতিমালার কারণে নয়। এই সমস্যা ওইসব অঞ্চলের আবহাওয়া বিপর্যয় সহ নানা কারণে হচ্ছে। তারা দারিদ্র ও সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে আসার চেষ্টা করছে।
প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিবাসন সংক্রান্ত সমস্যা নিরসনের জন্য প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ বন্ধ, শরণার্থী আশ্রয়প্রার্থী সহ নানা বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন কমলা হ্যারিস। তবে সীমান্তরক্ষীদের হেফাজতে থাকা অভিভাবকহীন শিশুদের জন্য 9টি জরুরি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে শিশুদেরকে ওইসব কেন্দ্রে রাখা হচ্ছে। আর ওইসব শিশুদের 80% বেশির পরিবারের সদস্য রয়েছেন যুক্তরাষ্ট্রে। পরিবারের সদস্য বলতে যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদের 40% বেশি শিশুর পিতা মাতা। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন অভিবাসন সমস্যার সমাধান হচ্ছে হন্ডুরাস, গুয়াতেমালা, এলসালভাদরের মতো দেশগুলোর সাথে আলোচনা করা, যাতে সেখানকার লোকদের মনে হয় না যে যুক্তরাষ্ট্রে আসার জন্য বাড়ি ছেড়ে চলে আসা সঠিক কাজ হবে। তবে এতে অনেক সময় লাগবে। মিশেল কুইনের প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরের দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমার সঙ্গে যুক্ত হয়েছেন নিউ জার্সি থেকে প্রকৌশলী স্থপতি মারহানা সুজান। মারহানা সুজান নিউ ইয়র্কের মেয়রের দপ্তর সংশ্লিষ্ট একটি ব্যুরোতে কাজ করেন। মারহানা সুজান, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রায় 400 ইতিহাসে এই প্রথম একজন আদিবাসী আমেরিকান ইন্ডিয়ান ইন্ডিজেনাস এক নারী মন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন। উনি ইন্টারনাল ডিপার্টমেন্টের মন্ত্রী হয়ে কাজ করছেন এখন। এর আগে আদিবাসী ইন্ডিজেনাস কোন ইন্ডিয়ান নারী অথবা পুরুষ মন্ত্রী পদে আমেরিকাতে অধিষ্ঠিত হননি। তো আমরা আপনার কাছ থেকে তার সম্পর্কে জানতে চাইব।
এটা তো একটা আমি বলবো ডেবরা হ্যালান্ড, তিনি ডেবরা অ্যানি হ্যালান্ড উনার পুরো নাম। উনি আদিবাসী এবং উনি হচ্ছে পাবলো
ইন্ডিয়ান উপজাতি। জি,
পাবলো ইন্ডিয়ান উপজাতি। উনি 35 জেনারেশন। তো এটা অত্যন্ত বিপ্লবী একটি ব্যাপার, কারণ এই প্রথম একজন আমেরিকান ইন্ডিয়ান ক্যাবিনেট সদস্য হলেন। এমনকি
শুধু ক্যাবিনেট সদস্য হলেন তাই না, এটা বিশাল মন্ত্রণালয়। আগে এক সময় নাম ছিল গোড়াতে হোম ডিপার্টমেন্ট বলে, পরবর্তীতে এটাকে ইন্টেরিয়ার ডিপার্টমেন্ট বলে অভিহিত করা হয়। এর অধীনে রয়েছে বনজ সম্পদ, বন্য প্রাণী, বন্য উপজাতি, উপজাতি, দ্বীপবাসী, পাহাড় পর্বত, নদী নালা, অনেক কিছু। তো জি,
প্রাকৃতিক সম্পদ এবং ফেডারেল ল্যান্ড, যেটা কিনা সমগ্র যুক্তরাষ্ট্রে 1/5 অফ দ্য একরেজ বিলং টু ফেডারেল গভর্নমেন্ট। সো এটা এটা তত্ত্বাবধান করে এই সেক্রেটারি অফ ইন্টেরিয়র। এবং একজন আদিবাসী হিসেবে তাদের সমাজের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই অবস্থান, কারণ ডেব্রাহান আমরা যদি দেখি গত 1800 থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি 54 মন্ত্রী এই ক্যাবিনেট সদস্য এবং এই সেক্রেটারি অফ ইন্টেরিয়র। আর উনার একজন মহিলা হিসেবে উনি অনলি শি ইজ দ্য সেকেন্ড ওয়ান। তো দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আদিবাসীদের কথা বলতে গেলে ওনাকে আদিবাসীরা বলে থাকেন গিচিও গি মাওকি, তাদের আদি ভাষায় তা বলা হয়ে থাকে। এর অর্থ হচ্ছে দ্য হাইয়েস্ট ওমেন লিডার। তো তিনি এবং তারা আশা করছে এবং তিনি নিজেও আশা করেন যে তিনি তৃণমূল লেভেল থেকে তার জনগণকে তিনি প্রতিনিধিত্ব করতে পারবেন। এবং আমরা যদি গত 500 বছরের ইতিহাসের দিকে তাকাই এই যুক্তরাষ্ট্রের আদিবাসীরা কিন্তু এখানকার অরিজিনাল
এবং আদিবাসী মানে আদিবাসী
আদিবাসী এই খুবই তাই না। আর এটা যেমন CBS News একটা কভার করেছে যে জেমসটাউনে যে প্রথম ইংরেজ সেটলার এসেছিলেন তাদেরও যদি হিসাব করা হয় এখন তাদের 15তম জেনারেশন, আর সেই হিসাবে ডেব্রাহাম হলেন 35তম জেনারেশন। তো প্রজন্ম হিসাব করলে ওনারা কিন্তু অনেক পরেই এখানে এসছেন আজকে। এবং তাদের আদিবাসীরা নিজেদেরকে দাবি করেন যে স্টুয়ার্ডস অফ ল্যান্ড, তারা তাদের মানে স্পিরিচুয়াল এন্টিটি প্রধান দুটো অংশ হচ্ছে ল্যান্ড বা ভূমি আর ল্যাঙ্গুয়েজ অথবা তাদের আদি ভাষা। তো ডেব্রাহাম কিন্তু প্রথম যিনি শপথ নিলেন তারপরে কিন্তু তিনি প্রথম স্পিচটা অ্যাড্রেস করেন তার আদি ভাষায়। তো এই এবং উনার আমি একটু দেখছিলাম যে উনার জীবনী শি ইজ ফ্রম এ ভেরি গ্রাসরুট লেভেল এবং উনি জীবনের প্রতিটা স্তরে অত্যন্ত সংগ্রাম করে এসছেন মানে। তো এবং উনি হয়তো উনার মানুষ মানে উনার পিপলকে বা উনার গোষ্ঠীকে উনি সেভাবেই রিপ্রেজেন্ট করবেন। তো এটা যদি উনার ডেব্রাহাম জন্ম হলো 1960 সালে এবং একটা সাধারণ ওয়ার্কিং ক্লাস আদিবাসী পরিবারে, তার বাবা ছিলেন নেভিতে। তো তিনি হাই স্কুল গ্রাজুয়েশন পর্যন্ত বাবার চাকরি সুবাদে উনি বিভিন্ন জায়গায় মুভ করেছেন, 13টি ডিফারেন্ট স্কুলে ওনার স্কুলে। এবং সাধারণ মানুষের মতো কিন্তু উনি হাই স্কুল গ্রাজুয়েশনের পরপরই কলেজে ঢোকেননি, তিনি বেকারিতে কাজ করেছেন, নিউ মেক্সিকোর প্রতিনিধি তিনি। নিউ মেক্সিকোতে একটি বড় সমস্যা হচ্ছে মাদকাসক্তি সমস্যা, তিনি নিজেও এর ভুক্তভোগী ছিলেন এবং সেটাকেও তিনি ওভারকাম করেন। এবং 28 বছর বয়সে তিনি 28 বছর বয়সে তিনি প্রথম কলেজে ভর্তি হন, ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকোতে তিনি ইংলিশ লিটারেচার পড়াশোনা করেন। তারপরেও আবারও এবং যেদিন উনি গ্রাজুয়েশন করেন তার 4 দিন পরে তিনি সিঙ্গেল মাম হিসেবে তার একমাত্র কন্যা সন্তান, এবং তিনি স্মল বিজনেস করে বিভিন্ন ধরনের দারিদ্র্যের ভিতর দিয়ে অনেক সংগ্রাম করে উনি বড় হয়েছেন। এবং পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু ওনার আমরা যদি দেখি গত 10 বছরের, এবং এটা একজন মহিলা 46 বছর বয়সে তিনি আইন স্কুলে ভর্তি হন। এটা কিন্তু মানে আমরা অনেক সময় ভাবি যে বয়স বুঝে আটকে গেল বা জেন্ডার বলেন বয়স বলেন কোনোটাই কিন্তু ওনার কাছে কিছু ছিল না। উনি আমি বলব উনি ওনার স্পিরিট অত্যন্ত হাই এবং আমার মনে হয় উনি ওনার জেন্ডার বা বয়সকে কোনো ফ্যাক্টর মনে করেন। আপনি এটা অনুপ্রাণিত হয়েছে 46 বছর বয়সে আইন স্কুলে ঢুকে উনি 2012 সালে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম উনি ভলান্টিয়ার হিসেবে এই আপনার ক্যাম্পেইনের সময় ওনার প্রথম রাজনৈতিক অভ্যুত্থান হয় এবং তারপরে আস্তে আস্তে এই পর্যায়ে।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনার চলার পথেও আমাদের অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম নমস্কার, শুভরাত্রি,
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটি সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.